দানিয়েলের গ্রন্থ নম্বর ১৪০।
শেষ প্রতিশ্রুতি, প্রভুর দিনের আগে ইলিয়াহের ভূমিকার উন্মোচন।
পুরাতন নিয়মের শেষ প্রতিশ্রুতি হল যে প্রভুর মহান ও ভয়ঙ্কর দিনের আগে এলিয়া আসবেন।
তোমরা আমার দাস মোশের বিধান স্মরণ রেখো, যা আমি হোরেবে সমস্ত ইসরায়েলের জন্য তাকে আদেশ করেছিলাম, বিধি ও বিচার বিধানসহ। দেখ, প্রভুর মহান ও ভয়ঙ্কর দিনের আগমনের পূর্বে আমি তোমাদের কাছে ভাববাদী এলিয়াকে পাঠাব, আর সে পিতাদের হৃদয় সন্তানদের দিকে এবং সন্তানদের হৃদয় তাদের পিতাদের দিকে ফিরিয়ে দেবে, যেন আমি এসে অভিশাপ দিয়ে ভূমিকে আঘাত না করি। মালাখী ৪:৪-৫।
প্রভুর মহান ও ভয়ঙ্কর দিনের আগে যে এলিয়া আসেন, তিনি একজন নির্দিষ্ট দূত, আবার সেই দূতের ঘোষিত বার্তার সঙ্গে সংশ্লিষ্ট আন্দোলনও বটে। অতএব প্রেরিত সেই এলিয়া হলেন ১,৪৪,০০০, যারা মৃত্যুর স্বাদ গ্রহণ করবে না, যেমন হোনক ও এলিয়া প্রতিনিধিত্ব করেন। তারাই সেই সকল জন যাদের শীঘ্র আগত রবিবারের আইনের সময় পতাকার মতো উচ্চে তুলে ধরা হবে।
শেষ দিনের এলিয়াহকে বাপ্তিস্মদাতা জোহনও প্রতিনিধিত্ব করেছিলেন, কিন্তু জোহন ১,৪৪,০০০কে প্রতিনিধিত্ব করেননি। তিনি প্রতিনিধিত্ব করেছিলেন তাদের যারা আন্দোলনে যোগ দেয় এবং শেষ দিনের বার্তাবাহকের বার্তাকে গ্রহণ করে। পরে রবিবারের আইন সংকটের সময়ে পোপতন্ত্র তাদের হত্যা করে। এই সংকটটি শিগগিরই আসন্ন রবিবারের আইন দিয়ে শুরু হয় এবং যখন মিখাইল দাঁড়ান এবং পোপতন্ত্র কারো সাহায্য ছাড়াই তার পরিসমাপ্তিতে পৌঁছে, তখন তা শেষ হয়।
এলিয়াহাকে কার্মেল পর্বতে এবং জোহনকে হেরোদের ভোজসভায় প্রতিনিধিত্ব করা হয়েছে। এই দুই ঐতিহাসিক সাক্ষী প্রকাশিত বাক্যের সপ্তম অধ্যায়ে উপস্থাপিত ঈশ্বরের অন্তিম দিনের মানুষের দুইটি দলকে চিহ্নিত করে, ১,৪৪,০০০ এবং মহাজনসমষ্টি। কার্মেল পর্বত ও হেরোদের জন্মদিনের ভোজের সঙ্গে মিলে যায়। ওই দুই ভীপসদ্বাণীমূলক ধারা অষ্টম মাথাটির উপাদানসমূহ সতর্কতার সঙ্গে শনাক্ত করার জন্য একটি মজবুত ভিত্তি প্রদান করে। অর্থাৎ প্রকাশিত বাক্য ১৭ অধ্যায়ের ৭টি মাথার মধ্যে যে অষ্টমটি, এবং যথেষ্ট ভবিষ্যৎবাণীমূলক বিশদের মাধ্যমে স্পষ্ট করে যে শেষ প্রেসিডেন্ট, যিনি সাতজনের মধ্যেই অষ্টম, কিভাবে এবং কেন বাইবেলের ভবিষ্যৎবাণীর ষষ্ঠ রাজ্যের চূড়ান্ত পর্বে যুক্তরাষ্ট্রের মহা একনায়ক হয়ে ওঠেন।
রবিবারের আইনের সময় ত্রিবিধ ঐক্য সম্পন্ন হয়।
ঈশ্বরের বিধি লঙ্ঘন করে পাপাসনের প্রতিষ্ঠানকে কার্যকর করার যে ফরমান জারি হবে, তার দ্বারা আমাদের জাতি নিজেকে সম্পূর্ণরূপে ধার্মিকতা থেকে বিচ্ছিন্ন করবে। যখন প্রোটেস্ট্যান্ট বাদ সেই ব্যবধানের ওপারে হাত বাড়িয়ে রোমীয় শক্তির হাত ধরবে, যখন সে অতল গহ্বরের ওপর দিয়ে পৌঁছে স্পিরিচুয়ালিজমের সঙ্গে কর্মর্দন করবে, যখন এই ত্রিবিধ ঐক্যের প্রভাবে আমাদের দেশ একটি প্রোটেস্ট্যান্ট ও প্রজাতান্ত্রিক সরকার হিসেবে তার সংবিধানের প্রতিটি নীতিকে অস্বীকার করবে এবং পাপীয় মিথ্যাবাদ ও ভ্রান্তির প্রসারের জন্য ব্যবস্থা করবে, তখন আমরা জানতে পারব যে শয়তানের আশ্চর্য কার্যসাধনের সময় এসে গেছে এবং শেষ সন্নিকটে। টেস্টিমোনিজ ভলিউম ৫, ৪৫১।
তবুও এই দৃষ্টান্তে একটি ধারাবাহিকতা আছে এবং সেই ধারাবাহিকতাই ঈশ্বর প্রেরিত বাক্যের একটি বিষয়। এটি আদেশে ঘটে এমন একটি ঘটনা যা এক অর্থে একক একটি ঘটনা হলেও আসলে এটি অত্যন্ত সতর্কভাবে বিন্যস্ত ঘটনাবলীর ধারাবাহিকতা। আদেশের সময় যুক্তরাষ্ট্র বাইবেলের ভবিষ্যৎবাণীর ষষ্ঠ রাজ্য থাকা বন্ধ করে, অর্থাৎ সেখান থেকেই সপ্তম রাজ্যের সূচনা হয়। কিন্তু সপ্তম রাজ্য তাদের রাজ্য পশুকে দিতে সম্মত হয়। যখন মিথ্যা নবী পরাজিত হয়, ড্রাগন তার অবস্থান গ্রহণ করে এবং সঙ্গে সঙ্গে তার রাজ্যের অর্ধেক পশুকে দিয়ে দেয়।
কার্মেল পর্বতে বালের ৪৫০ জন ভাববাদী ছিল এবং উপবনের ৪০০ জন ভাববাদী ছিল, যারা সামারিয়ায় ইজেবেলের টেবিলে আহার করত।
সুতরাং এখন লোক পাঠাও এবং সমগ্র ইসরায়েলকে আমার কাছে কার্মেল পর্বতে সমবেত করো, আর বালের ৪৫০ জন নবী ও আশেরার ৪০০ জন নবীকে, যারা ইজেবেলের টেবিলে আহার করে। ১ রাজাবলী ১৮:১৯।
এলিয়া কার্মেল পর্বতে হওয়া সেই মুখোমুখি মোকাবিলাকে একটি বিতর্ক হিসেবে চিহ্নিত করেন। এটি কেবল সত্য ঈশ্বরকে এই প্রশ্নই নয়, বরং সত্য নবীকে এ নিয়েও একটি বিতর্ক ছিল।
তখন এলিহা লোকদের উদ্দেশ্যে বললেন, আমি একমাত্র প্রভুর নবী হিসেবে অবশিষ্ট আছি, কিন্তু বালের নবীরা ৪৫০ জন।
এক রাজা বলি ১৮ হয় ২২।
যখন স্বর্গ থেকে নেমে আসা আগুনে এলিয়াহের বলিদান ভস্মীভূত হয়েছিল, তখন তিনি নিজ হাতে বালের ৪৫০ জন নবীকে হত্যা করেছিলেন।
এলিয়া তাদের বললেন, বালের ভাববাদীদের ধর, তাদের একজনও যেন পালাতে না পারে। তারা তাদের ধরল এবং এলিয়া তাদের কিষণ নদীর তীরে নামিয়ে সেখানে তাদের হত্যা করলেন। এক রাজা বলি ১৮:৪০।
বাল ছিল এক মিথ্যা পুরুষ দেবতা, আর উপবনের ৪০০ নবী, যারা তখনও ইজেবেলের সঙ্গে ছিল এবং সামারিয়া নগরে তার টেবিলে আহার করত, তারা ছিল স্ত্রীদেবী আস্তারথের নবীরা। স্ত্রীদেবী এলিয়ার কার্মেল পর্বতে নবীদের হত্যাযজ্ঞ থেকে বেঁচে গিয়েছিল।
পাহাড়ের উপর থাকা লোকেরা আতঙ্ক ও ভক্তিভয়ে অদৃশ্য ঈশ্বরের সামনে সাষ্টাঙ্গে লুটিয়ে পড়ে। তারা স্বর্গ থেকে নেমে আসা দীপ্ত গ্রাসকারী অগ্নির দিকে চেয়ে থাকতে পারে না। তারা আশঙ্কা করে যে তাদের ধর্মত্যাগ ও পাপে তারা নিজেরাই গ্রাসিত হবে। তারা এক কণ্ঠে চিৎকার করে ওঠে, যার শব্দ পর্বতের উপর গর্জে ওঠে এবং তাদের নিচের সমভূমিতে ভয়ানক স্পষ্টতায় প্রতিধ্বনিত হয়, প্রভুই ঈশ্বর, প্রভুই ঈশ্বর। ইসরায়েল অবশেষে জেগে উঠল এবং প্রতারণা থেকে মুক্ত হল। তারা তাদের পাপ দেখে এবং কত বড়ভাবে তারা ঈশ্বরকে অসম্মান করেছে তা বুঝতে পারল। বালের নবীদের বিরুদ্ধে তাদের ক্রোধ জ্বলে উঠল। ভয়াবহ আতঙ্কে আহাব এবং বালের যাজকেরা জিহোবার শক্তির বিস্ময়কর প্রকাশ প্রত্যক্ষ করল। আবার চমকে দেওয়া আদেশের কথায় লোকদের উদ্দেশ্যে এলিয়াহর কণ্ঠ শোনা গেল, বালের নবীদের ধর, তাদের একজনকেও পালাতে দিও না। আর লোকেরা এলিয়াহর কথায় আজ্ঞা পালনে প্রস্তুত ছিল। তারা যারা তাদের বিভ্রান্ত করেছিল সেই মিথ্যা নবীদের ধরে কিষণ খালের ধারে নিয়ে এল, আর সেখানে এলিয়া নিজ হাতে ওই মূর্তি পূজক যাজকদের বধ করলেন। রিভিউ অ্যান্ড হেরাল্ড, ৭ অক্টোবর ১৮৭৩।
কার্মেল পর্বত যুক্তরাষ্ট্রে শীঘ্রই আসন্ন রবিবারের আইনের প্রতীক। তখনই ১,৪৪,০০০ পতাকা, যার প্রতীক এলিয়া, উচ্চে তোলা হয়। সেখানেই খাঁটি প্রোটেস্টান্ট সিংটি সামারিয়ায় অবস্থানরত ইজেবেলের আহার গ্রহণকারী ভুয়া প্রোটেস্টান্ট সিংয়ের সঙ্গে স্পষ্ট বৈপরীত্যে প্রকাশিত হয়। সেখানেই রিপাবলিকান সিং, যা কার্মেল পর্বতে পৌঁছানোর আগ পর্যন্ত চার্চ ও রাষ্ট্র উভয়ের সিংয়ে পরিণত হয়েছিল, বাইবেলীয় ভবিষ্যৎবাণীর ষষ্ঠ রাজ্য হিসেবে তার সমাপ্তিতে উপনীত হয়। তখন যা অবশিষ্ট থাকে তা হল আহাব এবং তার ১০ ভাগে বিভক্ত জাতি, আর ইজেবেল, যে সামারিয়ায় লুকিয়েছিল ধর্মত্যাগী প্রোটেস্টান্টদের সঙ্গে ভোজ করতে করতে। ষষ্ঠ রাজ্য শেষ হয় এবং তখন বৃষ্টি অপরিমিতভাবে নেমে আসে।
হেরোদের জন্মদিনের আসরে এলিয়া, যাকে বাপ্তিস্মদাতা জোহন প্রতিনিধিত্ব করেন, রোমীয় কারাগারে মুক্তি বা মৃত্যুর অপেক্ষায় আছেন। প্রতারণার নিত্য সম্পন্ন করতে বালের কোনো ভাববাদী নেই, আছে শুধু সালোমে, ইজেবেলের কন্যা। হেরোদ ও তার রাজকীয় বন্ধুরা বাবিলনের মোদে মাতাল, কারণ তার জন্মদিনটিও রবিবারের আইনকে প্রতিনিধিত্ব করে এবং শীঘ্র আসন্ন সেই রবিবারের আইন কার্যকর হওয়ার অনেক আগেই ১১ সেপ্টেম্বর ২০০১ এই সমস্ত জাতি বাবিলনের মদ পান করতে শুরু করেছিল।
আর এই সকল বিষয়ের পরে আমি স্বর্গ হইতে আর এক দূতকে অবতরণ করিতে দেখিলাম, যাহার মহাশক্তি ছিল এবং পৃথিবী তাহার মহিমায় আলোকিত হইল। আর তিনি প্রবল রূপে উচ্চস্বরে ক্রন্দন করিয়া বলিলেন, মহৎ বাবিল পতিত হইয়াছে, এবং দুষ্টাত্মাদের বাসস্থান, এবং প্রত্যেক অপবিত্র আত্মার আস্তানা, এবং প্রত্যেক অপবিত্র ও ঘৃণিত পক্ষীর খাঁচা হইয়াছে, কারণ সমস্ত জাতি তাহার ব্যভিচারের ক্রোধের দ্রাক্ষারস পান করিয়াছে, এবং পৃথিবীর রাজাগণ তাহার সহিত ব্যভিচার করিয়াছে, এবং পৃথিবীর বণিকেরা তাহার বিলাসিতার প্রাচুর্যের দ্বারা ধনী হইয়াছে। প্রকাশিত বাক্য ১৮:১-৩।
এই তিনটি পদ পূরণ হয়েছিল যখন নিউ ইয়র্কের বিশাল ভবনদ্বয়, টুইন টাওয়ার, ঈশ্বরের এক স্পর্শে ভেঙে ফেলা হয়েছিল।
এখন কি এই কথাই আসছে যে আমি ঘোষণা করেছি নিউ ইয়র্ক জোয়ার ঢেউয়ে ভেসে যাবে? আমি কখনো এ কথা বলিনি। আমি বলেছি সেখানে একের পর এক উঁচু ভবন নির্মিত হতে দেখে প্রভু যখন পৃথিবীকে ভীষণভাবে কাঁপাতে উঠবেন, তখন কি ভয়াবহ দৃশ্যই না সংঘটিত হবে। তখন প্রকাশিত বাক্য ১৮:১-৩ বাক্যসমূহ পূর্ণ হবে। প্রকাশিত বাক্যের ৮ অধ্যায়ের সমগ্রটাই পৃথিবীর উপর যা আসছে তার একটি সতর্কবাণী। কিন্তু নিউ ইয়র্কের উপর বিশেষভাবে কি আসছে সে বিষয়ে আমার কাছে নির্দিষ্ট কোনো আলো নেই। কেবল এতটুকুই জানি যে একদিন সেখানে সেই মহান ভবনসমূহ ঈশ্বরের শক্তির মোড় ঘোরানো ও উল্টে দেওয়ার ক্রিয়ায় নিক্ষিপ্ত হয়ে পড়বে। আমাকে প্রদত্ত আলোক থেকে আমি জানি যে জগতে ধ্বংস উপস্থিত রয়েছে। প্রভুর এক বাক্য, তার পরাক্রান্ত শক্তির এক স্পর্শ আর এই বিরাট স্থাপনাসমূহ পতিত হবে। এমন সব দৃশ্য সংঘটিত হবে যার ভয়াবহতা আমরা কল্পনাও করতে পারি না। রিভিউ অ্যান্ড হেরল্ড, July 5, 1906।
শীঘ্রই আসন্ন রবিবারের আইনকে প্রকাশিত বাক্য অষ্টাদশ অধ্যায়ের দ্বিতীয় কণ্ঠস্বর দ্বারা প্রতিনিধিত্ব করা হয়েছে এবং এটি আহাবের কার্মেল পর্বত ও হেরোদের জন্মদিনের ভোজকে প্রতিনিধিত্ব করে। হেরোদিয়াস, যিনি ইজেবেলও বটে, হেরোদের মদ্যপ ভোজে উপস্থিত নন, যেমন ইজেবেল কার্মেল পর্বতে অনুপস্থিত ছিলেন। রবিবারের আইন আসা পর্যন্ত তিনি বাইবেলের ভবিষ্যৎবাণীর ষষ্ঠ রাজ্য অর্থাৎ পৃথিবীর পশুর শাসনকালের প্রতীকী সত্তর বছরে বিস্তৃত ছিলেন। যখন ইজেবেল 117 গগ ও 117 নয় সালে তার মারাত্মক ক্ষত পেয়েছিল, তখন ষষ্ঠ রাজ্য যুক্তরাষ্ট্র বাইবেলের ভবিষ্যৎবাণীর ষষ্ঠ রাজ্য হিসেবে তার মেয়াদ শুরু করে। যখন ষষ্ঠ রাজ্যের অবসান হবে, তখন তিনি ফিরে আসবেন এবং তার গান গাইতে শুরু করবেন এবং পৃথিবীর সব জাতির সঙ্গে ব্যভিচার করবেন।
তার ব্যভিচার ও মদের গানগুলো 2001 সালের 11 সেপ্টেম্বর ভবিষ্যৎবাণীমূলকভাবে সূচিত হয়েছিল, কিন্তু তা ছিল কেবল প্রস্তুতির সময়কাল, যেমন 508 থেকে 330 পর্যন্ত 30 বছর দ্বারা প্রতিকায়িত হয়েছিল, যখন সে প্রথমবার সিংহাসনে আরোহণ করেছিল। রবিবারের আইন কার্যকর হওয়া পর্যন্ত, যখন এলিয়াহর হাতে ষষ্ঠ রাজ্য নিহত হয়, সে সমরিয়ায় লুকিয়েছিল। সেই মুহূর্তে বাপ্তিস্মদাতা জোহন তার কারাগারে আটক রাখা হয়, মুক্তি না মৃত্যুর প্রতীক্ষায়।
হেরোদ এবং তার অভিজাত বন্ধুরা ব্যাবিলনের মধ্যে মাতাল ছিল যখন হেরোডিয়াসের জেজেবেল কন্যা সালোমে তার অত্যন্ত কামোদ্দীপক নৃত্য পরিবেশন করল এবং হেরোদ তার কামুকতা ও রক্ত সম্পর্কে নিষিদ্ধ আকাঙ্ক্ষা প্রকাশ করে তিনি তার সৎকন্যাদের যৌন ইঙ্গিতে সম্পূর্ণভাবে আবিষ্ট হয়ে পড়েন এবং তাকে তার রাজ্যের অর্ধেক পর্যন্ত দেওয়ার প্রস্তাব দেয়।
আর যখন সুবিধাজনক দিন এল, হেরোদ্দার জন্মদিনে দরবারের অভিজাতগণ, উচ্চপদস্থ সেনাপতিরা এবং গালিলির প্রধান ব্যক্তিদের জন্য ভোজের আয়োজন করল। আর যখন ওই হেরোদিয়াসের কন্যা ভিতরে এসে নাচল এবং হেরোদ ও তার সঙ্গে বসা লোকদের সন্তুষ্ট করল, তখন রাজা সেই বালিকাকে বললেন, তুমি যা ইচ্ছা আমার কাছে চাই, আমি তা তোমাকে দেব। আর তিনি তাকে শপথ করে বললেন, তুমি আমার কাছে যা কিছুই চাইবে, আমার রাজ্যের অর্ধেক পর্যন্ত আমি তা তোমাকে দেব। আর সে বাইরে গিয়ে তার মাকে বললেন, আমি কি চাইব? তিনি বললেন, বাপ্তিস্মদাতা জোহনের মাথা। আর সে সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি রাজার কাছে ফিরে এসে বলল, আমি চাই তুমি এখনই একটি থালায় বাপ্তিস্মদাতা জোহনের মাথা আমাকে দাও। আর রাজা অত্যন্ত দুঃখিত হলেন, তবু তার শপথের খাতিরে এবং যারা তার সঙ্গে বসেছিল তাদের খাতিরে তিনি তাকে প্রত্যাখ্যান করলেন না। আর সঙ্গে সঙ্গে রাজা একজন জল্লাদ পাঠালেন এবং তার মাথা আনতে আদেশ দিলেন। সে গিয়ে কারাগারে তার শিরচ্ছেদ করল এবং একটি থালায় তার মাথা এনে বালিকাকে দিল, আর বালিকা তা তার মাকে দিল। মার্ক ছাই গুরিশ তিতিম বাসন।
প্রকাশিত বাক্য অধ্যায় 18 প্রথম কণ্ঠ 2001 সালের 11 সেপ্টেম্বর শোনা গিয়েছিল এবং দ্বিতীয় কণ্ঠটি শোনা যাবে অতি শীঘ্র আগত রবিবার আইনের সময়। জোহনের সুসমাচারের 6 নম্বর অধ্যায়ে উপস্থাপিত ইতিহাসে 2001 সালের প্রথম কণ্ঠ ছিল খ্রিস্টের কণ্ঠ, যিনি তার শিষ্যদের জানালেন যে তাদের তার মাংস খেতে এবং তার রক্ত পান করতে হবে, কারণ তিনি ছিলেন স্বর্গ থেকে নামা সত্য রুটি। সেই সময়কাল গালিলিতে শুরু হয়েছিল এবং জোহন অধ্যায় 6 পদ 66 তার কাছ থেকে ফিরে যাওয়া শিষ্যদের ছানটাইয়ের মধ্য দিয়ে তা শেষ হয়েছিল। সেই ইতিহাস গালিলিতে খাদ্য সংক্রান্ত এক পরীক্ষার মাধ্যমে শুরু হয়ে পশুটির চিহ্নের বলবৎকরণের মধ্যে দিয়ে শেষ হয়েছিল, যা পোপের নামের সংখ্যার দ্বারা প্রতিকায়িত, যা হল 666। গালিলি অর্থ মোর পরিবর্তন এবং 2001 সালের 11 সেপ্টেম্বর ছিল একটি ভাববাণীমূলক মোর পরিবর্তন গালিলি, আর হেরোদের জন্মদিন ছিল গালিলির নেতৃত্বের সঙ্গে। প্রকাশিত বাক্য অধ্যায় 18 সূচনাকারী কণ্ঠ এবং সমাপ্তিকারী কণ্ঠ
উভয়ই গালিলির দ্বারা প্রতিনিধিত্ব করা হয়েছে, যা একটি মোড় পরিবর্তন।
অতীতের ইতিহাস থেকে শেখার মতো বহু পাঠ রয়েছে এবং এগুলোর দিকে দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে, যাতে সবাই বুঝতে পারে যে ঈশ্বর আজও সেই একই নীতিতে কাজ করেন, যেভাবে তিনি বরাবর করে আসছেন। তার হাত তার কার্যে এবং জাতিসমূহের মধ্যে আজও দৃশ্যমান, ঠিক যেমনটি ইডেনে আদমের কাছে প্রথম সুসমাচার ঘোষিত হওয়ার পর থেকে সদাই দেখা গেছে। ইতিহাসে এমন কিছু সময় আছে যা জাতির ইতিহাস ও গির্জার ইতিহাসে মোড় ফেরার মুহূর্ত হয়ে ওঠে। ঈশ্বরের বিধানে যখন এই ভিন্ন ভিন্ন সংকট উপস্থিত হয়, তখন সেই সময়ের জন্য আলো প্রদান করা হয়। তা গ্রহণ করা হলে আত্মিক অগ্রগতি ঘটে, তা প্রত্যাখ্যাত হলে আত্মিক অধঃপতন ও জাহাজডুবি ঘটে। প্রভু তার বাক্যে সুসমাচারের অগ্রসর কাজকে উন্মোচিত করেছেন, অতীতে যেভাবে তা পরিচালিত হয়েছে এবং ভবিষ্যতেও শেষ সংঘর্ষ পর্যন্ত যেভাবে হবে, যখন শয়তানীয় শক্তিসমূহ তাদের শেষ বিস্ময়কর আন্দোলন করবে। বাইবেল ইকো, 26 আগস্ট 1845।
2001 সালের গালিলি এবং শিগগিরি আসন্ন রবিবারের আইনের সময়কার গালিলি চিহ্নিত করে কখন পশ্চাৎ বৃষ্টির আলো বর্ষিত হয়। 2001 সালে তা ছিল একটি পরিমিত বর্ষণ, কিন্তু দ্বিতীয় কণ্ঠে তা অপরিমিতভাবে বর্ষিত হয়, যেমনটি প্রতিফলিত হয়েছে সেই অত্যন্ত বিপুল বর্ষণে যা এলিয়া ভালের ভাববাদীদের হত্যা করার পর ঘটেছিল এবং যা হেরোদের জন্মদিনের অনুষ্ঠানে সংঘটিত হয়েছিল। হেরোদের জন্মদিন বাইবেলীয় ভবিষ্যৎবাণীতে সপ্তম রাজ্যের জন্মকে চিহ্নিত করে, যা ঠিক পূর্ববর্তী রাজ্যের মৃত্যুর পরই আসে। মার্কিন যুক্তরাষ্ট্র 1798 সালে পঞ্চম রাজ্যের মৃত্যু সময়ে শাসন করতে শুরু করে এবং ভালের ভাববাদীদের মৃত্যুর সময়ে সপ্তম রাজ্যের জন্মদিন এসে পৌঁছেছে। সেই সপ্তম রাজ্যকে প্রতিনিধিত্ব করে আহাবের উত্তর দিকের দশভাগে বিভক্ত রাজ্য এবং হেরোদ, যিনি পৌত্তলিক রোমের উত্তর দিকের দশভাগে বিভক্ত রাজ্যের প্রতিনিধি।
আর পশুর ওপর যে 10টি শিং তুমি দেখেছিলে, তারা সেই বেশ্যাকে ঘৃণা করবে এবং তাকে উজাড় করে উলঙ্গ করবে এবং তার মাংস খাবে এবং তাকে আগুনে পুড়িয়ে দেবে, কারণ ঈশ্বর তার ইচ্ছা পূর্ণ করার জন্য তাদের হৃদয়ে তা স্থাপন করেছেন, যাতে তারা একমত হয় এবং তাদের রাজ্য পশুর হাতে সমর্পণ করে যতক্ষণ না ঈশ্বরের বাক্যসমূহ পূর্ণ হয়। আর যে নারীকে তুমি দেখেছিলে, সে সেই মহান শহর যে পৃথিবীর রাজাদের ওপর রাজত্ব করে। প্রকাশিত বাক্য 17:18।
হেরোদ সালোমেকে দেওয়া শপথ পূরণ করতে এবং জনের মাথা তাকে দিতে রাজি হয় এবং তার শপথটি তার রাজ্যের অর্ধেক পর্যন্ত দেওয়ার প্রতিশ্রুতি হিসেবে উপস্থাপিত হয়েছিল। জাতিসংঘের 10 রাজা বেশ্যাকে ঘৃণা করা সত্ত্বেও তাদের সপ্তম রাজ্যকে অষ্টম মস্তকের হাতে তুলে দিতে সম্মত হয়, যা পূর্ববর্তী 7 মস্তকেরই একটি। তারা এমন এক রাজ্যে সম্মত হয় যা বিশ্বব্যাপী রাষ্ট্রকে তার বিশ্বব্যাপী চার্চের সঙ্গে একত্র করার ভিত্তিতে প্রতিষ্ঠিত। কিন্তু এই বিবাহটি ইংরেজি বিবাহ নয়, লাতিন বিবাহ, কারণ তাদের বিবাহকে নারী কর্তৃক রাজাদের উপর রাজত্ব করার মাধ্যমে উপস্থাপিত করা হয়েছে। লাতিন বিবাহে পরিবার নারীর বংশনামই ধরে রাখে, পুরুষেরটা নয়, এবং এই দ্বৈত বিবাহের নাম ভবিষ্যৎবাণীমূলক বর্ণনার একটি গুরুত্বপূর্ণ উপাদান।
রাজাগণ, শাসকগণ এবং গভর্নরগণ নিজেদের উপর খ্রিস্টবিরোধীর ছাপ আরোপ করেছে এবং তারা সেই অজগর রূপে উপস্থাপিত হয়েছে যে সাধুগণের, যারা ঈশ্বরের আজ্ঞাসমূহ পালন করে এবং যাদের যীশুর বিশ্বাস আছে, বিরুদ্ধে যুদ্ধ করতে যায়। টেস্টিমনিজ টু মিনিস্টার্স 38।
আমরা পরবর্তী প্রবন্ধে এই অধ্যয়ন অব্যাহত রাখব।
আমোজের পুত্র ঈশাইয়া যিহুদা ও জিরুসালেম সম্বন্ধে যে বাক্য দেখেছিলেন, আর অন্তিমকালে এমন হবে যে প্রভুর গৃহের পর্বক পর্বতমালার শীর্ষে স্থাপিত হবে এবং পাহাড়গুলোর ঊর্ধ্বে উন্নত হবে এবং সব জাতি তার দিকে প্রবাহিত হবে। অনেক লোক যাবে এবং বলবে, এসো আমরা প্রভুর পর্বতে উঠি, জাকবের ঈশ্বরের গৃহে, তিনি আমাদের তার পথ শিক্ষা দেবেন আর আমরা তার পথে চলব, কারণ সিয়ন থেকে ব্যবস্থা বের হবে আর জিরুসালেম থেকে প্রভুর বাক্য। আর সেই দিনে 7 জন নারী 1 জন পুরুষকে ধরে বলবে, আমরা আমাদের নিজের রুটি খাব, আমাদের নিজের পোশাক পরব, শুধু আমাদের তোমার নামে ডাকা হোক যাতে আমাদের লজ্জা দূর হয়। সেই দিনে প্রভুর অঙ্কুর সুন্দর ও মহিমাময় হবে আর পৃথিবীর ফল ইসরায়েলের রক্ষা পেয়ে বেঁচে থাকা লোকদের জন্য উৎকৃষ্ট ও মনোরম হবে। আর এমন হবে যে সিয়নে যে অবশিষ্ট আছে এবং জিরুসালেমে যে রয়ে গেছে, তারা পবিত্র বলে ডাকা হবে।
জিরুসালেমের জীবিতদের মধ্যে যাদের নাম লিখিত আছে প্রত্যেকেই, যখন প্রভু সিয়নের কন্যাদের মলিনতা ধুয়ে ফেলবেন এবং বিচার আত্মা ও দহন আত্মা দ্বারা তার মধ্য থেকে জিরুসালেমের রক্ত দোষ শোধন করবেন। ঈশাইয়া 2:1-3, 4:1-4।